الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على سلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين
استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم امنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون
এই আয়াতগুলোর অনুবাদ হল, তারা দৃঢ়ভাবে আল্লাহর কসম খায় যে যদি তুমি তাদেরকে আদেশ দাও তাহলে তারা অবশ্যই বের হবে, তুমি বলো কসম খেয়েও না, বরং রীতি অনুসারে আনুগত্য করো, তোমরা যা করো নিশ্চয়ই সেই সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত, তুমি বলো তোমরা আল্লাহর আনুগত্য করো এবং এ রসুলের আনুগত্য করো, কিন্তু যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে রসুলের উপর কেবল তা এরই দায়িত্ব যা তার উপর অর্পণ করা হয়েছে, আর তোমাদের উপর কেবল তার দায়িত্ব যা তোমাদেরকে অর্পণ করা হয়েছে, যদি তোমরা তার আনুগত্য করো তাহলে তোমরা হেদায়ত পাবে এবং এ রসুলের দায়িত্ব কেবল সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেয়া। তোমাদের মধ্য হতে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে ওয়াদা করেছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করবেন যেভাবে তিনি তাদের পূর্ববর্তীদেরকে খলিফা নিযুক্ত করেছিলেন, এবং তিনি তাদের জন্য তাদের দিনকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবেন, আর তাদের এবং তাদের যা তাদের জন্য তিনি মনোনীত করেছেন এবং তাদের ভয় ভীতির অবস্থার পর একে নিরাপত্তায় বদলে দেবেন এবং তারা আমার ইবাদত করবে, আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না। এরপর যারা অস্বীকার করবে তারাই দুষ্কৃতকারী। নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রসুলের আনুগত্য করো যেন তোমাদের উপর রহমত বর্ষণ করা যায়। আমি যেই আয়াত গুলো তেলাওয়াত করেছি এর একটি আয়াত আমরা যেভাবে জানি আপনারা অনুবাদ শুনেছেন, এটি আয়াত ইস্তিখলাফ হিসেবে পরিচিত, অর্থাৎ সেই আয়াত যাতে আল্লাহ তাআলা মোমেনদেরকে খিলাফতের প্রতিশ্রুতি দিয়েছেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার বিভিন্ন বইতে এই আয়াতের তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন, আর ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্নভাবে এর বিভিন্ন আঙ্গিকের উপর আলোকপাত করেছেন। কিন্তু তার একটি সংক্ষিপ্ত পুস্তিকা আলোসিয়াত নামে পরিচিত, তাতে এই দৃষ্টিকোণ থেকে তার তিরোধানের পর জামাতে আহমদিয়ায় খেলাফত ব্যবস্থাপনার সূচিত হওয়ার সংবাদ দিয়েছেন। এই পুস্তিকা লিখেছেন 1905 সনে, যাতে তাকওয়া, খোদার একত্ববাদ, তাঁর পবিত্র মকাম এবং মর্যাদা, তাঁর পদবী, খোদার নৈকট্য লাভের জন্য জামাতকে দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠার জন্য, আর্থিক কোরবানির ধারা অব্যাহত রাখার জন্য ওসিয়তের মতো ঐশী পরিকল্পনাও তাতে উপস্থাপন করেছেন, যা প্রকৃতপক্ষে আল্লাহ এবং মানুষের অধিকার প্রদানের এমন একটি নিজাম যার সাথে, যার সামনে সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা যার পৃথিবীতে রয়েছে তা অর্থহীন, কেননা তা তাকওয়া শূন্য। শুধু কতক লোককে নিয়ে বাহ্যিক কিছু দিক মানুষের প্রয়োজনের তাতে সামনে রাখা হয়। যাই হোক, এর বিস্তারিত বিবরণ এবং অনুষঙ্গ তো অনেক, কিন্তু আমি তিনি আলাহ ইসলাম এই পুস্তিকায় যা লিখেছেন তা তার নিজের ভাষায় আপনাদের সামনে তার কয়েকটা উদ্ধৃতি উপস্থাপন করব। ওসিয়ত ব্যবস্থাপনা, আমি যেভাবে পূর্বে বলেছি, 1905 সনে যখন এই পুস্তিকা লেখা হয়েছে তখনই এই ব্যবস্থাপনার সূচনা হয়। কিন্তু আয়াতে ইস্তিখলাফের বরাতে যে কথা তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম এই পুস্তিকায় বর্ণনা করেছেন, অর্থাৎ আহমদিয়া খেলাফতের কথা বলছি, তাই পুস্তিকা যে বছর লেখা হয়েছে তার 303 বছর পর, আজ থেকে, অর্থাৎ আজ থেকে 103 বছর পূর্বে তার ইন্তেকালের পর আজকের দিন, অর্থাৎ 1908 সনের 27 মে এই খেলাফতের সূচনা হয়। আর এই খেলাফত ব্যবস্থা সেই ব্যবস্থাপনা যা 1400 বছরের দীর্ঘ বিশাল শূন্যতার পর আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তার ভাষায় বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার পূর্বে বা তার উদ্ধৃতি উপস্থাপনের পূর্বে এই আয়াতগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি উপস্থাপন করতে চাই, যেন খেলাফত ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট কোরআনি বিষয়াদে আপনাদের সামনে স্পষ্ট হয়। এই আয়াতগুলোতে আল্লাহ এবং রসুলের মান্যকারীদের জন্য এবং খলিফার হাতে বয়াতকারীদের জন্য একটি সম্পূর্ণ এবং নিখুঁত আচরণবিধি বা কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে। সর্বপ্রথম এতায়াতের বিষয়টা বা মৌলিক কথা হল এতায়াত, এতায়াতের বিষয়টা তুলে ধরা হয়েছে, এতায়াত কি এবং এতায়াতের স্ট্যান্ডার্ড বা মাপকাঠি কি। শুধু কসম খাওয়াই এতায়াত নয়, এই কসম খাওয়া এতায়াত নয় যে সুযোগ যখন আসবে আমরা শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করব এই কসম খাচ্ছি, শুধু কসম কাজে আসতে পারে না। যতক্ষণ পর্যন্ত সকল বিষয়ে পরিপূর্ণ আনুগত্য প্রদর্শন না করবে কসম কোনো কাজে দেবে না। যদি পরিপূর্ণ আনুগত্য করো তাহলেই বোঝা যাবে যে তোমাদের এই যে দাবি যে আমরা সবকিছু উৎসর্গ করার জন্য প্রস্তুত, এটি বাস্তব এবং সত্য দাবি। যদি এই সমস্ত শিক্ষা এবং নির্দেশাবলী মেনে না চলো, যদি এই নির্দেশাবলী সেই নির্দেশাবলী অনুসারে চলার চেষ্টা না করো যা আল্লাহ এবং রসুল দিয়েছেন, তাহলে অনেক সময় বড় বড় দাবিও ভুল এবং অর্থহীন প্রমাণিত হয়। তাই এই দৃষ্টিকোণ থেকে আসল বিষয় হল কামেল আনুগত্যের বাস্তব বহিঃপ্রকাশ। যদি এই বহিঃপ্রকাশ না হয়, আর ছোট ছোট বিষয়ে যদি কার্যত এতাত চোখে পরিদৃষ্ট না হয়, চোখে না পড়ে, তাহলে এই দাবি বৃথা। ইন্নাল্লাহ খাবিরুম বিমা তাআমালুন বলে আল্লাহ এটি স্পষ্ট করেছেন, মানুষকে হয়তো প্রতারিত করা যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যিনি সবকিছু সম্পর্কে অবহিত, সকল সুপ্ত এবং গুপ্ত আর প্রকাশ্য কাজ সম্পর্কে তিনি অবহিত, তাই তাকে প্রতারিত করা যায় না। তাই সবসময় এটি দৃষ্টিগোচর থাকা উচিত যে খোদা তাআলা আমাদের সবসময় দেখছেন, আর একজন প্রকৃত মোমেনকে এই কথা সবসময় দৃষ্টিতে রাখা উচিত। আর এই কথার উপর যখন এক ব্যক্তি দৃঢ় বিশ্বাস স্থাপন করে যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, তাহলে শুধু কসম কসম সর্বস্বই হয় না, বরং রীতি অনুসারে আনুগত্য করে থাকে মানুষ, সকল ন্যায়সঙ্গত নির্দেশ পুরো আনুগত্যের চেতনা নিয়ে মানুষ মানে। আল্লাহ এবং রসুলের এতাত বা আনুগত্যের সুযোগ খোঁজে এবং আনুগত্যের চেষ্টা করে, এতাতের চেষ্টা করে। আতিউল্লাহ ওয়া আতিউর রসুলের পাশাপাশি ওয়া উলিল আমরে মিনকুম, অর্থাৎ আমির জামাতের নিজাম এবং খলিফা ভক্তের এতাত কথা বলেন, তাদের এতাত আবশ্যক হয়ে যায়। আল্লাহ তাআলা যারা এই কামেল এবং নিখুঁত এতাত বা আনুগত্য করে না, নিজের ইচ্ছা চালায়, নিজের ইচ্ছা অনুসারে চলে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে এই সমস্ত নির্দেশাবলী অনুসারে তোমাদের কাজ না করা, মুখ ফিরিয়ে নেয়ার যে পাপ, এই যে অপরাধ, এটি তোমাদের বিরুদ্ধে যাবে, তোমরা জিজ্ঞাসিত হবে, এর জন্য এ বিষয়ে রসুলকে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ রসুলের উপর এই দায়িত্ব বর্তাবে না, আল্লাহ রসুল শরীয়তের নির্দেশাবলী তোমাদেরকে জানিয়ে দিয়েছেন, আর রসুলের আনুগত্যে খলিফা আল্লাহ এবং রসুলের নির্দেশাবলী জানিয়ে দিয়েছেন। তাই নসিহতকারীরা এবং শরীয়তের নির্দেশ পৌঁছানো যাদের দায়িত্ব, তারা নিজ দায়িত্ব পালন করেছেন, সেই শিক্ষা অনুসারে না চলে, শিক্ষার উপর আমল না করে যারা আমল করছে না, তারা জবাবদিহিতার সম্মুখীন হবে। এখানে রসুলের পাশাপাশি আমি খলিফার কথাও বলছি, এই জন্য বলছি যে কোরআনে আছে যে উলুল আমরে মিনকুম, উলুল আমরের অধীনে খলিফা আসে। দ্বিতীয়ত, খেলাফতের আশেদা আসলে রসুলের কাজকে অব্যাহত রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়, এটি নবুয়তের ধারাবাহিকতাই, আসলে অবিচ্ছিন্ন ধারাবাহিকতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নসিহত করতে গিয়ে বলেছেন যে আমার সুন্নত এবং রীতি অনুসারে চলবে, রীতি অনুসরণ করবে, আর খলিফায়ে রাশেদিনের রীতি এবং পদ্ধতি অনুসারে চলবে। এটি এজন্য বলেছেন যে খলিফায়ে রাশেদিন বা হেদায়েত প্রাপ্ত খলিফা রসুল্লাহ ইসলামের সুন্নত এবং তার শরীয়তকে নিয়েই তো নিজেদের সফর আরম্ভ করেছেন। এক হাদিসে আছে, হযরত আব্দুর রহমান বিন আমর সালামি বর্ণনা করেন যে তিনি এবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহুকে কথা বলতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি মর্মস্পর্শী বক্তৃতা করেছেন যে কারণে চোখ থেকে অশ্রুধারা বয়ে যায়, হৃদয় ত্রস্ত হয়। আমরা বললাম যে হে আল্লাহর রসুল, এটি এমন একটি নসিহত যেভাবে কোনো বিদায়ী ব্যক্তি নসিহত করে থাকে, এমন কোন নসিহত করুন আমাদের যেন আমরা সঠিক পথে প্রতিষ্ঠিত থাকতে পারি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে একটি আলোকিত এবং সমুজ্জ্বল পথে ছেড়ে যাচ্ছি এর রাত দিনের ন্যায়। শুধু দুর্ভাগা ব্যতিরেকে আর কেউ এই পথ থেকে ভ্রষ্ট হতে পারে না, অর্থাৎ রাস্তা অত্যন্ত স্পষ্ট। তোমাদের যে জীবিত থাকবে সে অনেক ভেদাভেদ এবং মতভেদ দেখবে, সতর্ক করেছেন। এই স্পষ্ট রাস্তা সত্ত্বেও মতভেদ দেখা দেবে, বিভেদ দেখা দেবে। এমন অবস্থায় আমার সুবিদিত সুপরিচিত সুন্নত এবং রীতি অনুসরণ করা উচিত। আর খোলাফায়ে রাশেদিন আল মাহদিয়িন অর্থাৎ হেদায়েতপ্রাপ্ত খলিফাদের অনুসরণ করা উচিত, এটা তোমাদের বৈশিষ্ট্য হওয়া উচিত। হাবশি বা আফ্রিকান ইথিওপিয়ান কোন ক্রীতদাস যদি তোমাদের নেতা নিযুক্ত করা হয়, এদিনকে দৃঢ়ভাবে ধরো। মোমেনের দৃষ্টান্ত সেই উটের ন্যায় যার নাকে রশি বাঁধা থাকে, যেদিকে নিয়ে যাও সেদিকেই সে যায় এবং সে মানতে বাধ্য হয়, তাতে অভ্যস্ত হয়। অতএব আল্লাহ তাআলা বলছেন যে এই আনুগত্য এবং এই তাত ওবিডিয়েন্স তোমাদের জন্য আবশ্যক। ওয়াইন তুতি ওহু তাহতাদু, যদি তোমরা এতাত এবং আনুগত্য করো, কথা মানো, তাহলে হেদায়েত পাবে, সঠিক পথের দিশা পাবে এবং এই হেদায়েত পাওয়া বন্ধ হবে না, অব্যাহত থাকবে। এরপর আল্লাহ তাআলা খেলাফত সম্পর্কে নির্দেশাবলী নাজেল করেছেন যা আয়াত ইস্তিখলাফে উল্লেখিত আছে। আল্লাহ তাআলা বলেন যে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতি রইল সে সমস্ত লোকদের সাথে, সে সমস্ত লোকদের জন্য যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে বা ঈমান আনে ও সৎকর্ম করে, নেক কাজ করে। ঈমান এবং আমলে সালে অর্থাৎ ঈমান ও পুণ্যকর্মের মাপকাঠি বা মানদণ্ড কি, পূর্বের আয়াতেই তা উল্লেখ করা হয়েছে। কামেল আনুগত্যের জুয়াল কাঁধে ধারণ গ্রহণ এবং বরণ করো, তাহলে প্রকৃত মোমেন আখ্যায়িত হবে। কামেল আনুগত্য করেই সৎকর্মের প্রতি তোমরা অগ্রসর হতে পারবে, নেক কর্মের দিকে অগ্রসর হতে পারবে। যদি এই মানদণ্ডে উপনীত হতে পারো, অর্জন করতে পারো, তাহলে খেলাফতের নিয়ামতে তোমরা ভূষিত হবে, নতুবা নয়। আল্লাহ তাআলা কথা বলেননি যে অবশ্যই মুসলমানদের ভিতর খেলাফত থাকবেই, বরং আল্লাহর প্রতিশ্রুতি কিছু শর্ত সাপেক্ষ প্রতিশ্রুতি। আর প্রথম শর্ত হল কামেল আনুগত্য, কামেল ইতাত, পরিপূর্ণ সম্পূর্ণ ইতাত। প্রথম খেলাফতের ধারা বিচ্ছিন্ন হয়েছে এ কারণেই, খেলাফতের রাশেদার ধারা বিচ্ছিন্ন হওয়ার কারণে এটি ছিল যে মুসলমান এতাত ছেড়ে দিয়েছিল, এতাত করা ভুলে গিয়েছিল। প্রকৃত খেলাফত থেকে তাদেরকে তখন বঞ্চিত করা হয়েছে যখন তারা এতাত থেকে বেরিয়ে গেছে, এতাত ছেড়ে দিয়েছে। এতাত থেকে বেরিয়ে গিয়ে কোনো কোনো গোষ্ঠী এটি বলা আরম্ভ করেছে যে আমরা শর্ত সাপেক্ষ বয়াত করব। এর একটি অনেক বড় কারণ ছিল হযরত ওসমানের শাহাদাতের প্রতিশোধ নেয়া, বা কোন কোন নৈরাজ্যবাদীদের কথায় এসে তারা এতাত থেকে বেরিয়ে গেছে, এতাত ছেড়ে দিয়েছে। যদিও তখন সাহাবারাও জীবিত ছিলেন, কিন্তু কামেল পরিপূর্ণ আনুগত্য থেকে বেরিয়ে গেছেন, তাই আল্লাহ তাআলা তাদেরকে খেলাফত থেকে বঞ্চিত করেছেন। আর খেলাফত মনোনয়নের সিদ্ধান্ত খোদা তাআলা যেহেতু নিজ হাতে রেখেছেন, তাই মতভেদের পর, এতাত থেকে বেরিয়ে যাওয়ার পর, খলিফা হওয়ার বা খলিফা নির্বাচনের সকল চেষ্টা তাদের ব্যর্থ হয়। আর খেলাফত তখন বাদশাহতে রূপ নেয়। আল্লাহ তাআলা এই যে বলেছেন যেভাবে আল্লাহ তাআলা পূর্বে খেলাফত ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করেছিলেন, এভাবে আবার খেলাফত প্রতিষ্ঠিত করবেন। কিন্তু প্রথমবার খেলাফত তো নবী প্রেরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এবং আল্লাহ তাআলা স্বয়ং পূর্বে নবী প্রেরণ করতেন বিভিন্ন জাতির ভিতর, এখন শরীয়ত যেহেতু সম্পূর্ণ এবং পরিপূর্ণতা লাভ করেছে আর কেয়ামত পর্যন্ত আগত সকল যুগের জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ শরীয়ত ধারী নবী ছিলেন, তাই খেলাফতে রাশেদার সূচনা হয়েছে। বাহ্যত এই খেলাফতের নির্বাচন মানুষ করে থাকে, মানুষের হাতে রেখেছেন, কিন্তু তার ব্যবহারিক সাক্ষ্য এবং সমর্থনের কারণে আল্লাহ তাআলা এটিকে তার নিজের খেলাফত আখ্যা দিয়েছেন। যাই হোক, চূড়ান্ত বিজয় এবং কামেল শরীয়ত যেহেতু ইসলামের মাধ্যমেই প্রতিষ্ঠিত করার কথা ছিল, তাই ভবিষ্যৎবাণী করেছেন বা করিয়েছেন যে রাসূলুল্লাহর দাসত্বে এক নবী আবির্ভূত হবেন। এর তফসিল বা বিস্তারিত চিত্র রয়েছে আয়াত ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, সূরা জুমার আয়াত। রাসূল ইসলামের ব্যাখ্যা এইভাবে করেছেন যে আমার এবং আগত ঈসা বা মসির মধ্যবর্তী যুগে কোন নবী আসবে না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তাই মসীহ এবং মাহদীও, একই সাথে তিনি নবীও আর খাতামুল খোলাফাও বটে। আল্লাহ তাআলা 1400 বছর পর মোমেনদের সাথে কৃত স্বীয় প্রতিশ্রুতি রক্ষার জন্য স্বীয় প্রতিশ্রুতি রক্ষাকল্পে পুনরায় এই খলিফাকে পাঠিয়েছেন, যিনি রাসূলুল্লাহর উম্মত হিসাবে নবুয়তের সম্মান লাভ করেছেন এবং খেলাফত প্রতিষ্ঠার কারণ হয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে নিঃসন্দেহে আল্লাহ ইসলাম ধর্মকেই তোমাদের জন্য ধর্ম হিসাবে মনোনীত করেছেন, কিন্তু এর প্রকৃত কল্যাণ এবং ভয়কে নিরাপত্তায় পরিবর্তনের জন্য কামেল এবং নিখুঁত আনুগত্যের সাথে খেলাফতের সাথে সংশ্লিষ্ট হয়েই তা লাভ করা সম্ভব। আর এই এটি খেলাফতের সাথে সংশ্লিষ্ট থাকা আবশ্যক। যারা এর সাথে সংশ্লিষ্ট থাকবে, চিমটে থাকবে, তাদের পক্ষে তাদের জন্য এর কল্যাণে সমস্ত ভয়ের অবস্থা নিরাপদ অবস্থায় বদলে যাবে, আর তাদের মাধ্যমে, খলিফাদের মাধ্যমে ইসলামের বিজয়ের দিন নিকটতর হবে, কাছে ঘনিয়ে আসবে। কিন্তু এখানে বলা হয়েছে খলিফা ওয়াক্ত এবং খেলাফতের সাথে সংশ্লিষ্ট লোকদের দায়িত্ব এবং অনেক বড় দায়িত্ব এটি যে তারা যেন বিশুদ্ধ চিত্তে খোদা তালার ইবাদতকারী হয়, নামাজ কায়েম করা এবং খাঁটি তহিদ ও একত্ববাদ প্রতিষ্ঠা, আর এই উদ্দেশ্যে সর্বাত্মক চেষ্টা করা, তাদেরকে খেলাফতের নিয়ামতে খেলাফত রূপী পুরস্কারে ভূষিত করবে এবং তাদের দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করবেন, তাদের দুশ্চিন্তা এবং পেরেশানি দূর করবেন, সেও পুরস্কারাদি তাদেরকে দান করবেন। কিন্তু এইসব কিছু দেখার পরও যারা খেলাফতের রজ্জুকে আঁকড়ে ধরবে না, আল্লাহ তাআলা বলেন যে তারা অবাধ্য, আর এই অবাধ্যতার শাস্তি তারা পাবে। তারা সেই সমস্ত পুরস্কার এবং এনাম থেকে বঞ্চিত হবে যা মোমেনদের, যার প্রতিশ্রুতি মোমেনদের জন্য দেয়া হয়েছে। আমি প্রায়শ বলে থাকি, আপনারা সাধারণ মুসলমানদেরকে আজ দেখুন যে বিভিন্ন প্রকারের দুশ্চিন্তা তাদেরকে গ্রাস করছে, আর অমুসলিমদের চাপে সামনে নতি স্বীকার করে তাদের অবস্থা এমন হয়েছে যে মুসলমানদেরকে মারার জন্য মুসলমান স্বয়ং অমুসলিমদের সাহায্য নিচ্ছে। আল্লাহ তাআলা এই উম্মতকে সত্য শনাক্ত করার বা চেনার শক্তি দিন। এই ধারাবাহিকতায় শেষ আয়াত আমি তেলাওয়াত করেছি, তাতে পুনরায় তিনটি বিষয়ের প্রতি মনোযোগ আকৃষ্ট করা হয়েছে। প্রথমটি হল নামাজ কায়েম করা, দ্বিতীয়টি হল যাকাত দেয়া, তৃতীয়টি হল কামেল আনুগত্য, যেন আল্লাহ তাআলা কৃপা করত তার নিয়ামতের এবং পুরস্কারের ধারা অব্যাহত রাখেন। এখন আল্লাহ তাআলা মসীহ মওউদের মাধ্যমে তার নিয়ামত এবং পুরস্কারের যে ধারা সূচিত করেছেন তা থেকে লাভবান হওয়ার জন্য, কল্যাণ মণ্ডিত হওয়ার জন্য প্রত্যেক আহমদের উচিত খোদার নির্দেশকে স্মরণ রাখা। আল্লাহর এই ওয়াদা এবং প্রতিশ্রুতি খেলাফতের তাদের সাথে যারা কামেল আনুগত্য করবে, যারা সবসময় খোদার ইবাদতের ব্যাপারে সোচ্চার এবং সজাগ থাকে, প্রকৃতপক্ষে কামেল এতাতকারী এবং আনুগত্যকারী বা তাত সে করে যে সর্বদা খোদাতালাকে স্মরণ রাখে এবং খোদার ইবাদত করে। আর ইবাদতের সর্বোত্তম ভাষা, সর্বোত্তম মাধ্যম হল নামাজ কায়েম করা। ঐশী জামাতে প্রকৃতপক্ষে সেই অন্তর্ভুক্ত হতে পারে যে নামাজ কায়েম করার পুরো চেষ্টা করে। নামাজ কায়েম বা নামাজ প্রতিষ্ঠার একটি মহান ব্যাখ্যা হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু এভাবে করেছেন যে সালাতের বা নামাজের সর্বোত্তম অংশ হল জুমা, যে জুমা ইমাম খুতবা দেন, বিভিন্ন নসিহত করেন। খলিফায়ে ওয়াক্ত যুগের অবস্থার দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন জাতির প্রয়োজনের নিরিখে নসিহত করেন, যার মাধ্যমে জাতিগত ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত হয়। সবাই সকলকে এক পানে এক পথে তিনি পরিচালিত করেন। আজের প্রকৃত চিত্র শুধু জামাতে আহমদিয়ার মাঝে আমরা দেখতে পাই। যখন খলিফায়ক্তের খুতবা একই সময়ে পৃথিবীর সকল প্রান্তে মানুষ শুনে, বিভিন্ন স্বভাব অভ্যাস এবং প্রকৃতি অনুসারে, বিভিন্ন প্রয়োজন অনুসারে খুতবা দিই। আমি যখন খুতবা দিই বা খুতবার নোট প্রস্তুত করি, তখন আপনারা যারা সামনে বসে থাকেন, শুধু তারাই আমার সামনে থাকে না, তখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে রিপোর্ট আসে সেই রিপোর্টকে সামনে রাখার চেষ্টা করি। তা সামনে রেখে খুতবা প্রস্তুত করি। কখনো ইউরোপের অবস্থা অনুসারে খুতবায় বেশি জোর দেই, কখনো বা কোনো সময় এশিয়ার কোনো দেশের অবস্থা অনুসারে খুতবা প্রস্তুত করি, বা জেনারেল অবস্থা সম্পর্কে এশিয়ার খুতবা দিই, কখনো আফ্রিকার অবস্থা অনুসারে, কখনো দ্বীপপুঞ্জের লোকদের অবস্থা অনুসারে খুতবা দিয়ে থাকি। কিন্তু ইসলাম যেহেতু একটি আন্তর্জাতিক ধর্ম, তাই সব কথা যা বর্ণনা করা হয় তা পৃথিবীর সকল দেশ এবং সকল শ্রেণীর মানুষের জন্য, সকল শ্রেণীর আহমদীদের জন্য তাতে হিতোপদেশ থাকে, নসিহত থাকে। যেই যাকেই দৃষ্টিতে রেখে খুতবা দেয়া হোক না কেন, খুতবার পর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমার কাছে পত্র আসে। রাশিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যের স্থানীয় অধিবাসীদের পক্ষ থেকেও চিঠি আসে, আফ্রিকার স্থানীয় লোকদের পত্রও আসে, এবং পৃথিবীর অন্যান্য দেশের স্থানীয় জনবসতির পক্ষ থেকেও পত্র আসে। আর তারা লেখেন যে এমন মনে হয় যেন এই খুতবাটা আমাদেরকে সামনে রেখে দেয়া হয়েছে। যাই হোক, নামাজ কায়েম করার এটিও একটি অর্থ, এটিও একটি ব্যাখ্যা, যা খেলাফতের মাধ্যমে আজ আহমদিয়া বিশ্বে আমরা দেখতে পাই। এরপর জাকাত দেয়ার বিষয় আসে, এটি সম্পদকে পাক করার বিষয় আসে। জাকাত এবং অন্যান্য আর্থিক কোরবানি এর অন্তর্গত আমরা দেখি যে আজ পৃথিবীতে একমাত্র জামাতে আহমদিয়ার মাধ্যমেই এই কাজ হচ্ছে। আর খলিফায়ে ওয়াক্তের নির্দেশের অধীনে সারা পৃথিবীতে চাদার বা আর্থিক কোরবানির ব্যবস্থাপনার অধীনে জামাতের সদস্যদের এবং বিভিন্ন জামাতের অভাব মোচন হচ্ছে। কোনো দেশে যদি আর্থিক অসচ্ছলতা থাকে, অন্য দেশের সাহায্যে সেই অভাব দূর করা হয়। এক জায়গায় যদি আর্থিক সচ্ছলতা থাকে, দরিদ্র দেশগুলোর তবলিগ বই পুস্তক ছাপা মসজিদ নির্মাণের কাজ এর মাধ্যমে এবং অন্যান্যভাবে তা পূরণ করা হয়, তো খলিফা বাখতার তত্ত্বাবধানে এই কাজ চলছে। কোথায়ও দরিদ্রদের অভাব মোচন হচ্ছে, কোন জায়গায় শিক্ষাক্ষেত্রে শিক্ষা খাতে খরচ হচ্ছে, শিক্ষা ব্যয় বহন করা হচ্ছে, কোন স্থানে ইসলামের তবলিগের জন্য অর্থ খরচ হচ্ছে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম ওসিয়তের ব্যবস্থাপনা এবং খেলাফত ব্যবস্থাপনার কথা একত্রে বর্ণনা করেছেন, এতে এই সমস্ত অভাব মোচনের কথাও বলেছেন। মানুষ যে চাঁদা দেয় খেলাফত ব্যবস্থাপনার কারণে, তারা এই বিশ্বাস উপর প্রতিষ্ঠিত যে তাদের টাকা অযথা খরচ হবে না, বরং একটা গঠনমূলক কাজে খরচ হবে, বরং ও আহমদেরাও এই বিশ্বাস রাখে। তারা বিশ্বাস করে যদি আহমদেদেরকে জাকাত দেয়া হয় তাহলে তা সঠিক খাতে খরচ হবে। ঘানাতে অনেকেই আমার কাছে ফসলের জাকাত দিয়ে যেত, যে বলতো যে আপনারা সঠিক ব্যবহার করুন, আমি মিশনে জমা করে দিতাম। অনেক কৃষক আমার পরিচিত ছিল, তারা আমার কাছে রেখে যেত যে আপনি জমা করিয়ে দিন শস্য দানা হিসেবে বা ফসল হিসেবে। তারা বলতো যে যদি আমরা আমাদের মৌলবীদেরকে দেই বা ইমামদেরকে দেই, তারা নিজেরাই তা ভক্ষণ করবে, হড়প করবে, তার ব্যবহার হবে না। আজও বিভিন্ন জামাতের পক্ষ থেকে পত্র আসে যে ও আহমদিরা জাকাত বা সদকা দিতে চায়, এই ব্যাপারে কে দিক নির্দেশনা। জাকাত এবং সদকার যতটুকু সম্পর্ক আছে, জামাত নিতে পারে এবং নেয়, কিন্তু অন্য অন্য আবশ্যকীয় এবং স্বতঃস্ফূর্ত যে চাঁদা আছে তা শুধু আহমদীদের কাছ থেকেই নেওয়া হয়। যাই হোক, জাকাতের যে নিজাম, এটি খেলাফত ব্যবস্থাপনার সাথে সম্পর্কযুক্ত। শেষের দিকে পুনরায় এতে এতাতের বিষয়টি বর্ণনা করা হয়েছে। অতএব আল্লাহ এবং তার রসুলের সাথে সত্যিকার সম্পর্ক এবং এর কল্যাণে খেলাফতের সাথে সম্পর্কের মূল এবং কেন্দ্রবিন্দু হল কামেল আনুগত্য এবং এতাত। এটি যদি থাকে তাহলে মোমেন নিয়ামত এবং পুরস্কারের উত্তরাধিকারী হবে। এখন আমি আল ওয়াসিয়ত পুস্তিকার বরাতে কিছু বর্ণনা করতে যাচ্ছি। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আল্লাহর এই প্রতিশ্রুতি এবং এই ভবিষ্যৎবাণীর কথা বলছেন। এখানে আল্লাহ তাআলা এই ভবিষ্যৎবাণীও করিয়েছেন যে মসীহ মওউদের মৃত্যুর সময় সন্নিকটে, তাকে সংবাদ দেয়া হচ্ছে। একই সাথে এই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে, এই সংবাদ দেয়া হচ্ছে যে মৃত্যুর সময় নিঃসন্দেহে সন্নিকটে, কিন্তু আমরা এমন সমস্ত আপত্তি খণ্ডন করব, প্রতিহত করব, যার উদ্দেশ্য হল আপনাকে বা তাঁকে লাঞ্ছিত এবং হেয় করা। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার প্রতি সন্তুষ্ট হব, আবার বলেন যে তোমার সত্যায়নের জন্য প্রকাশ্য স্পষ্ট নিদর্শন সবসময় পৃথিবীতে বিরাজমান থাকবে। পৃথিবী দেখেছে যে যারা তার লাঞ্ছনা চেয়েছে, তাকে হেয় দেখাতে চেয়েছে, তারা লাঞ্ছিত হয়েছে, তাদের নাম চিহ্ন পৃথিবী থেকে মিটে গেছে, তাদেরকে স্মরণ করার আজ কেউ বাকি নেই। যারা গালি দিত এবং অপবাদ আরোপ করত তারা মরেছে, ধ্বংস হয়েছে, কিন্তু তার জামাত আজ সারা বিশ্বে বিস্তার লাভ করছে। নিদর্শনের যে ধারা তার জীবদ্দশায় সূচিত হয়েছিল, আজও সেই ধারা অব্যাহত আছে। প্রত্যেক বছর যে লক্ষ লক্ষ বয়াত হয়, তার অধিকাংশ ঐশী দিক নির্দেশনার আলোকেই হয়ে থাকে। আল্লাহর সমর্থন সূচক নিদর্শনের আলোতে সেই বয়াত হয়। তো এই হল খোদা তালার সাহায্য এবং সমর্থন, যা তার সত্যতার প্রমাণ। এরপর তিনি বলেন যে আল্লাহ তালার বাণী আমাকে সম্বোধন করে বলে যে অনেক বিপদাপদ আসবে, অনেক বিপদাপদ ধরা পৃষ্ঠে দেখা দেবে, কিছু আমার জীবদ্দশায় আর কিছু আমার ইন্তেকালের পর প্রকাশিত হবে। তিনি এই জামাতকে প্রভূত উন্নতি দেবেন, কিছু উন্নতি আমার হাতে হবে আর কিছু আমার তিরোধানের পর। তো এই প্রতিশ্রুতি আমরা আজও পুরা হতে দেখি, ভবিষ্যৎবাণী পুরা হতে দেখছি। বিভিন্ন বিপদাপদ, বিপদাপদের যে প্রাবল্য তাও বাড়ছে প্রাত্যহিক সংবাদে। কোনো না কোনো দেশে প্রাকৃতিক বিপর্যয়ের সংবাদ আসে, কোনো কোনো দেশ প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যয়ের কবলে পড়ছে। এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয় বা দুর্ঘটনা সম্পর্কে মুসলিমদ ভবিষ্যৎবাণী করে গেছেন পূর্বেই। এই কথাগুলো কি বিবেকবানদের জন্য যথেষ্ট নয়? একটু ভাবুন, চিন্তা করুন, এক দাবিকারক আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে এটি অবহিত করেছেন এবং বলেছেন যে এইভাবে বিপদ আপদ আসবে, এইভাবে ভূমিকম্প দেখা দেবে। আর আজ আমরা দেখি যে সকল প্রকারের বিপদ আপদ আজকের বিশ্বকে ঘিরে রেখেছে, পরিবেষ্টন করে রেখেছে। যারা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের বিরোধিতা করে তাদের এই কথাগুলোর উপর ভাবা উচিত। এটি আজকের এই শ্রেণীর করা উচিত যারা মসীহ মওউদের বিরোধিতা করছে। আর এটি বিশেষ করে প্রণিধানযোগ্য তাদের জন্য যারা সবসময় জামাত আহমদিয়ার বিরোধিতায় সোচ্চার। তাদের সমূহ অপচেষ্টা এবং ষড়যন্ত্র সত্ত্বেও জামাত প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্ত উন্নতি করছে। এটি কি কোনো মানুষের হাতের কাজ হতে পারে? এটি কি কোনো মানুষের কাজ হতে পারে? এভাবে যে উন্নতি হচ্ছে, এটি কি মানবীয় প্রচেষ্টায় হচ্ছে? মানব হৃদয়ে যেভাবে প্রভাবিত হচ্ছে, এটি কি মানুষের কাজ? না, আল্লাহ তালাই মানব হৃদয়কে যুগ ইমামের প্রতি আকৃষ্ট করছেন। কতদিন এরা আল্লাহ তালার সাথে যুদ্ধ করবে? নিজেদের ইহ এবং পরকালকে অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দেওয়া ছাড়া এদের কোনো লাভ হবে না। হযরত মসীহ আলাইহিস সালাম স্পষ্টভাবে বলেছেন যে তোমাদের চোখ গলে যাবে, তোমাদের নাক ক্ষয় হয়ে যাবে। তা সত্ত্বেও তোমাদের দোয়া গৃহীত হবে না, আমার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন এটি খোদা তালার সুন্নত এবং রীতি। যখন থেকে তিনি পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন, এই রীতি প্রকাশ করে আসছেন যে তিনি স্বীয় নবী এবং রসুলদেরকে সাহায্য করে থাকেন এবং তাদেরকে বিজয় মণ্ডিত করেন। যেমন তিনি নিজেই বলেন যে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রসুলি। আর বিজয়ের বা গালাবা শব্দের অর্থ হল নবী এবং রসুলদের ইচ্ছা হয়ে থাকে খোদার হুজ্জত বা অকাট্য যুক্তি পৃথিবীতে প্রতিষ্ঠা করা, যেন কেউ এর মোকাবেলা করতে না পারে। এইভাবে আল্লাহ তালা অসাধারণ নিদর্শনের মাধ্যমে তাদের সত্যতা প্রমাণ করেন, যেই সততা এবং সত্যনিষ্ঠতা তারা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চান তার বীজ তিনি তাদের হাতেই বপন করেন, কিন্তু এর পরিপূর্ণতা তাদের হাতে দেন না, বরং এমন সময় তাদেরকে মৃত্যু দান করেন যা বাহ্যত এক প্রকার ব্যর্থতার ভীতি নিজের ভিতর রাখে। তিনি বিরুদ্ধবাদীদেরকে হাসি ঠাট্টা বিদ্রুপ উপহাস করার সুযোগ দেন। তাদের হাসি ঠাট্টা বিদ্রুপ এবং উপহাসের পর আল্লাহ তাআলা আপন কুদরতের আপন শক্তির অপর হস্ত দেখান এবং এমন উপকরণ সৃষ্টি করেন যার দ্বারা সেই উদ্দেশ্য সমূহ যা কিছুটা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণতা পায় বা পূর্ণতা লাভ করে। এরপর তিনি এতে খোদার দ্বিতীয় কুদরতের কথা বলেন যে আল্লাহ তাআলা দ্বিতীয়বার তার অসাধারণ কুদরত বা শক্তি প্রদর্শন করেন। আর জামাতে আহমদিয়ার ইতিহাস এ কথার সাক্ষী যে খোদা তালা যে প্রতিশ্রুতি দিয়েছেন, যে ভবিষ্যৎবাণী করেছেন, যার ঘোষণা যোগ ইমামের ভাষায় করিয়েছেন, তা প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত প্রতিটি মুহূর্তে একটা নতুন মহিমার সাথে পুরা হচ্ছে। যে কোনো খেলাফতের যুগ নিন না কেন, সব যুগেই তা দেখা যায়। প্রথম খেলাফতের যুগে বাহিরের বিরোধিতা ছাড়াও অভ্যন্তরীণ বিরোধিতা মাথা চাড়া দেয়। বা দ্বিতীয় খেলাফতের যুগ নিন, যখন খেলাফতের নির্বাচনের সময় থেকে প্রায় দ্বিতীয় খেলাফতের শেষ দিন পর্যন্ত বিভিন্ন ধরনের ফেতনা এবং অশান্তি আর বিশৃঙ্খলা মাথা চাড়া দেয়। জামাতের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে যায়, বিরোধী ফেতনা ভয়াবহ রূপ পরিগ্রহ করে, কিন্তু জামাতের উন্নতি থেমে যায়নি। এরপর তৃতীয় খেলাফতের যুগে বহিরাগত আক্রমণের ভয়াবহতা এবং অভ্যন্তরীণ ফেতনা মাথা চাড়া দেয়া, এইসবই হয়েছে। কিন্তু জামাতের উন্নতি অব্যাহত ছিল। আর জামাতকে খেলাফতে আহমদীয় আল্লাহ তাআলার ফজলে এগিয়ে নিয়ে যেতে থাকে। চতুর্থ খেলাফতের যুগ আসে, শত্রু এমন ভয়াবহ হামলা করে যে সে ভেবেছে জামাতকে নির্মূল করার জন্য সে এমনভাবে জামাতের উপর হাত রেখেছে যে বাঁচার কোনো উপায় নেই, পালানোর কোনো রাস্তা নেই আহমদীদের। কিন্তু পুনরায় হযরত মসীহ মওউদ ইসলামের কথা পুরো মহিমায় পুরা হয়েছে, যে অর্থাৎ আল্লাহ তাআলা দ্বিতীয়বার তার অসাধারণ শক্তিমত্তার পরিচয় দেন এবং দেবেন এবং শক্তি প্রকাশ করেছেন এবং করবেন। সেই অসাধারণ শক্তি এবং কুদরত বিরোধীদেরকে ধূলিসাৎ করেছে। এরপর পঞ্চম খেলাফতের যুগ আসে, এ যুগেও হিংসার অগ্নি এবং বিরোধিতা ভয়াবহ রূপ ধারণ করে। দুর্বল এবং নিরীহ আহমদীদের উপর পাশবিক আক্রমণ করে এমন রক্তের এমন হোলি খেলা হয়েছে যা দেখে এই পার্থক্য করা কঠিন হয়ে যায় যে এটি কি মানুষের কাজ নাকি পশু থেকে ঘৃণ্য কোনো সৃষ্টির কাজ। এরপর অভ্যন্তরীণভাবে জামাতের সহানুভূতিশীল সেজে বিভিন্ন জায়গায় জামাতের ভিতর দলাদলি সৃষ্টির হীন চেষ্টা হয়েছে, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে ঐশী মদত পুষ্ট খেলাফতের হাত এর মোকাবেলা করছে করেছে এবং করছে, বরং আল্লাহ তাআলাই এর মোকাবেলা করছেন। আমি এক দুর্বল এবং অযোগ্য মানুষ, আমার কোনো মর্যাদাই নেই, কিন্তু আহমদিয়া খেলাফত সেই খোদার সাহায্য এবং মদত পুষ্ট, যিনি সর্বশক্তিমান, যিনি সর্বশক্তির আধার। তিনি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি অসাধারণ শক্তি প্রকাশ করব এবং অসাধারণ কুদরত দেখাবো, দেখাচ্ছেন এবং শক্তি দেখাবেন তিনি। আর শত্রু সবসময় নিজ ধূর্ততা, চালাকি এবং আক্রমণের ক্ষেত্রে ব্যস্ত হবে, নাকাম হবে এবং হচ্ছে। শত্রু হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে বিকৃত আকারে উপস্থাপনের জন্য ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করছে, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে। খেলাফতের তত্ত্বাবধানে পৃথিবীর সকল দেশে আল্লাহ তাআলা যুবকদের এমন এক বাহিনী হযরত মসীহ মওউদ ইসলামকে দান করেছেন যারা হযরত তালহার ভূমিকা পালন করছেন আর শত্রুর সামনে উন্মুক্ত বক্ষে বীরত্বের সাথে দাঁড়িয়ে আছেন, বরং এমন এমন উত্তর দিচ্ছেন যে যা শুনে খোদার প্রশংসার গান গাইতে ইচ্ছে করে এবং খোদার প্রতিশ্রুতির উপর বিশ্বাস দৃঢ় হয়। দ্বিতীয় কুদরত বা খেলাফত স্থায়ী হওয়ার জন্য বা খেলাফত স্থায়ী হওয়ার সম্পর্কে হযরত মসীহ মওউদ ইসলাম আমাদেরকে আশ্বস্ত করতে গিয়ে বলেন যে হে প্রিয়গণ, আদি থেকে আল্লাহ তাআলার রীতি এটি যে তিনি দুটো কুদরত দেখান, দুবার শক্তি প্রদর্শন করেন। উদ্দেশ্য হল বিরুদ্ধবাদীদের দুটো মিথ্যা খুশিকে পদদলিত করা। তাই এখন আল্লাহ তাআলা তার পুরনো রীতি পরিত্যাগ করতে পারেন না। তাই আমি তোমাদের কাছে যে কথা বর্ণনা করেছি তা শুনে তোমরা দুঃখ ভারাক্রান্ত ও চিন্তিত হয়েও না, তোমাদের চিত্ত যেন উৎকণ্ঠিত না হয়, কারণ তোমাদের জন্য দ্বিতীয় কুদরত অর্থাৎ খেলাপথ দেখাও আবশ্যক। এর আগমন তোমাদের জন্য শ্রেয়, কেননা তা স্থায়ী, যার ধারাবাহিকতা কেয়ামত পর্যন্ত বিচ্ছিন্ন হবে না। সেই দ্বিতীয় কুদরত বা খেলাফত আসতে পারে না যতক্ষণ আমি না যাব, কিন্তু যখন আমি চলে যাব খোদা তখন তোমাদের জন্য সেই দ্বিতীয় কুদরত প্রেরণ করবেন যা চিরকাল তোমাদের সঙ্গে থাকবে। যেভাবে বরাহিনে আহমদিয়ায় আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে, আর সেই প্রতিশ্রুতি আমার সম্পর্কে নয় বরং তোমাদের সম্বন্ধে সে প্রতিশ্রুতি দেয়া হয়েছে। যেমন আল্লাহ তালা বলছেন যে আমি তোমার পরবর্তী এই জামাতকে কেয়ামত পর্যন্ত অন্যদের উপর জয়যুক্ত রাখবো, সুতরাং তোমাদের জন্য আমার এই বিচ্ছেদ দিবস উপস্থিত অবশ্যম্ভাবী, যেন এরপর সেই দিবস আগমন করে যা চিরস্থায়ী প্রতিশ্রুতির দিন। আমাদের খোদা সত্য প্রতিশ্রুতিদাতা এবং বিশ্বস্ত ও সত্যবাদী, তিনি তোমাদেরকে সেই সবকিছু দেখাবেন যার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও বর্তমান যুগ পৃথিবীর শেষ যুগ এবং বহু বিপদাবদ রয়েছে যা এখন অবতীর্ণ হবে, তথাপি সেই সমুদয় বিষয় পূর্ণ না হওয়া পর্যন্ত এই পৃথিবী অবশ্যই প্রতিষ্ঠিত থাকবে যার সম্বন্ধে খোদা সংবাদ দিয়েছেন। সুতরাং আহমদিয়া খেলাফতের প্রতিশ্রুতি চিরস্থায়ী প্রতিশ্রুতি পরে আগত লোকদের জন্য যারা খেলাফতের সাথে সংশ্লিষ্ট থাকবে, যারা পুরো আনুগত্য প্রদর্শন করবে, খেলাফতের সাথে নিষ্ঠা এবং বিশ্বস্ততার সম্পর্ক যারা রাখবে, তারা খোদার এই প্রতিশ্রুতি পুরো হতে দেখবে। শত্রু এবং নোংরা প্রকৃতির মানুষের চোখ অন্ধ, তারা ঐশী সমর্থনের দৃশ্য এবং দৃষ্টান্ত দেখার শক্তি রাখে না। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আমরা প্রতিটি মুহূর্ত ঐশী কুদরতের দৃষ্টান্ত দেখছি, দৃশ্য দেখছি, উপভোগ করছি, যা আল্লাহ তাআলা মুসলিমদের সাথে আমাদের সম্পর্কে ওয়াদা করেছেন, তার নতুন মহিমা আমরা প্রতিদিন প্রত্যক্ষ করছি। শত্রুর জুলম এবং অত্যাচার করা আর নিরীহ নিঃস্ব লোকদের উপর অস্ত্র নিয়ে বর্বর হামলা করা, এটি এই কথার প্রমাণ যে প্রমাণের ভিত্তিতে মোকাবেলা করার কোন শক্তি শত্রুর নেই। জামাত আহমদিয়ার যুক্তি ও প্রমাণ, যুক্তি ও প্রমাণের মাধ্যমে মানুষের মুখ বন্ধ করা, এটি ঐশী প্রতিশ্রুতির পরিপূর্ণতারই স্বাক্ষর। আল্লাহ তাআলা বলেন যে তোমার অনুসারী এই জামাতকে কিয়ামত পর্যন্ত অন্যদের উপর আমি জয়যুক্ত রাখব, এটি এই বিজয় সেই যুক্তি এবং প্রমাণের মাধ্যমে যা খণ্ডনের শক্তি কোনো বিরোধীর কাছে নেই। এরপর আহমদিয়া খেলাফতের কথা বলতে গিয়ে হযরত মসীহ আলাইহিস সালাম পুনরায় কুদরতে সানিয়ার কথা বলেন এবং এটি কিভাবে প্রতিষ্ঠিত হবে তা বর্ণনা করেছেন। তিনি বলেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এক কুদরত হিসাবে এসেছি, আমি আল্লাহ তাআলার মূর্তিমান কুদরত বা শক্তি। আমার পর আরও কতিপয় ব্যক্তি হবেন যারা দ্বিতীয় কুদরতের বিকাশ হবেন, অর্থাৎ তোমরা খোদার এই দ্বিতীয় কুদরতের অপেক্ষায় সমবেতভাবে দোয়া করতে থাকো। প্রত্যেক দেশে পোটবানদের জামাত সমবেতভাবে দোয়ায় নিয়োজিত থাকা বাঞ্ছনীয়, যেন খোদার দ্বিতীয় কুদরত বা খেলাফত আকাশ থেকে অবতীর্ণ হয় এবং তোমাদেরকে তা দেখান, যেন তোমাদেরকে তা দেখানো হয় যে তোমাদের খোদা কত পরাক্রমশালী। সেও মৃত্যুকে সন্নিকট জানবে, তোমরা জানো না যে সেই মুহূর্ত কখন আসবে। জামাতের পবিত্র চেতাব যখন আমার পরে আমার নামে লোকদের বয়াত বা দীক্ষা নেবে, আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থিত সকল সাধু প্রকৃতির লোকদেরকে ইউরোপ হোক বা এশিয়ায় যেখানে বসবাস করুক না কেন, তাদেরকে তওহীদের প্রতি আকৃষ্ট করা এবং তার ভক্তদারদেরকে এক ধর্মে একত্রিত করাই আল্লাহর উদ্দেশ্য। আর এই জন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছে, সুতরাং তোমরা এই উদ্দেশ্যের অনুসরণ করো, কিন্তু বিনম্র ব্যবহার, নৈতিক উৎকর্ষ, দোয়ার প্রতি গুরুত্ব আরোপের মাধ্যমে। যে পর্যন্ত কেউ রুহুল কুদুস বা পবিত্রতা প্রাপ্ত হয়ে দণ্ডায়মান না হয়, সকলেই আমার পরে সম্মিলিতভাবে কাজ করতে থাকো। তো এতে মসিমদের ইন্তেকালের পর খলিফার নির্বাচন আর এক খলিফার মৃত্যু পর থেকে পরের খলিফার নির্বাচন পর্যন্ত সময় বর্ণনা করে বলেন যে এই মধ্যবর্তী সময়ে তোমরা পথভ্রষ্ট হবে না, একদিন দুদিনের যে গ্যাপ, তাতে দ্বিতীয় কুদরতের কল্যাণে যদি কল্যাণ মণ্ডিত হতে হয় এই সময়ে তোমরা পদভ্রষ্ট হবে না, তোমরা ঐক্যবদ্ধ থাকো, দোয়া করতে থাকো এবং খলিফার নির্বাচন করো। একথার যেন কেউ এই অর্থ না করে যে তিনি বলেছেন জামাতের যারা পবিত্রাত্মা রাখে তারা আমার নামে বয়াত নেবে, তো এখানে এক ব্যক্তির খেলাফতের কথা বলা হয়নি, বরং সমষ্টিগত খেলাফতের কথা মসে মত বলেছেন। এই বাহানা যেন কেউ না করে। এই বাহানায় লাহোরিরা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং হযরত মসিহ ইসলাম স্বয়ং এই কথার অর্থ নিজেই টিকায় বর্ণনা করেছেন। তিনি বলেন যে এরূপ ব্যক্তিগণ মোমেনদের সম্মিলিত রায়ে নির্বাচিত হবেন। তিনি বলেন এমন মানুষ মোমেনদের সম্মিলিত রায়ে নির্বাচিত হবেন, অতএব যার সম্বন্ধে 40 জন মোমেন মতকে পৌঁছবেন সে বা তিনি আমার নামে বয়াত নেয়ার উপযুক্ত হবেন, তিনি বয়াত নেয়ার অধিকারী। এখানে এক বচনের শব্দ ব্যবহার করা হয়েছে, সেই ব্যক্তি বয়াত নেবেন এবং তা বলা হয়েছে তিনি মানুষের জন্য নমুনা বা আদর্শ স্থানীয় হবেন, আঞ্জুমানকে আদর্শ স্থানীয় বলা হয়নি। তো যেখানে বহু বচন ব্যবহার করেছেন মসিহ মওউদ আলাইহিসসালাম সেখানে আঞ্জুমানের কথা বলা হয়নি, বরং খলিফাদের কথা বলেছেন যে ভবিষ্যতে আগত খলিফারা বয়াত গ্রহণ করবেন, বয়াত নেবেন। এই নীতিকে দৃষ্টিগোচর রেখে জামাতে খেলাফতের নির্বাচনের জন্য নির্বাচনী কলেজ রয়েছে, যার তত্ত্বাবধানে দ্বিতীয় খেলাফতের পর আজ পর্যন্ত খেলাফতের নির্বাচন হয়ে আসছে। যদি এই প্রশ্ন ওঠে যে এই কথার প্রমাণ কি যে এই নির্বাচন আল্লাহ তালার নির্বাচন, তো এর উত্তর হল আল্লাহর ব্যবহারিক সাক্ষ্য, আল্লাহ তালার সমর্থন এবং জামাতের সদস্যদের সত্য স্বপ্ন যা আল্লাহ তালা দেখিয়ে থাকেন তাই যথেষ্ট। এছাড়া খলিফায়ে ওয়াক্তের নির্দেশ মানা এবং আন্তরিকভাবে তার নির্দেশ মেনে চলা, আর মানুষের হৃদয়কে খলিফায়ে ওয়াক্তের অনুকূলে ঘুরিয়ে দেয়া, এসব কিছু ঐশী সমর্থনের প্রমাণ। ইতিপূর্বে আমি এই সম্পর্কে বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে এসেছি যে শত্রু কি হীন চেষ্টা করেছে কিন্তু আল্লাহ তালার অসাধারণ কুদরত এবং শক্তি কিভাবে প্রকাশিত হয়েছে এর মোকাবেলায়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তার পুস্তিকায় নসিহত করতে গিয়ে বলেন যে তোমাদের উচিত তোমরাও সৃষ্টির প্রতি সহানুভূতি ও চিত্ত শুদ্ধি দ্বারা রুহুল কুদস থেকে অংশ লাভ করো, কারণ রুহুল কুদস ব্যতীত প্রকৃত তাকওয়া লাভ হয় না। প্রবৃত্তির বশবর্তিতা সম্পূর্ণরূপে পরিহার করে খোদার সন্তোষ লাভের জন্য সেই পথ অনুসরণ করো যা অপেক্ষা কোন পথেই সংকীর্ণ নয়। দুনিয়ার ভোগ বিলাসে মুগ্ধ হয়েও না, কারণ তা খোদা থেকে দূরে নিক্ষেপ করে খোদার নিমিত্তে কঠোর জীবন অবলম্বন করো। যে বেদনায় খোদা সন্তুষ্ট তা সেই সম্ভোগ থেকে উত্তম, যার ফলে খোদা অসন্তুষ্ট হন। যে পরাজয়ে খোদা সন্তুষ্ট তা সেই বিজয় থেকে উত্তম, যা খোদার ক্রোধের কারণ হয়। সেই প্রেম এবং ভালোবাসা পরিহার করো যা ঐশী ক্রোধের নিকটবর্তী করে। যদি তোমরা বিশুদ্ধ চিত্তে তার নিকট উপস্থিত হও তবে তিনি সকল দিক থেকে তোমাদের সাহায্য করবেন এবং কোন শত্রু তোমাদের অনিষ্ট সাধন করতে পারবে না। খোদার সন্তুষ্টি তোমরা কোনোভাবেই লাভ করতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তুষ্টি, তোমাদের সুখ সম্ভোগ, তোমাদের সম্মান, তোমাদের ধন সম্পদ এবং প্রাণ উৎসর্গ করে তার পথে সেই দুঃখ ও কঠোরতা ভোগ না করো যা তোমাদের সম্মুখে মৃত্যুর দৃশ্য উপস্থিত করে। কিন্তু যদি তোমরা তিক্ততাকে বরণ করো তাহলে প্রিয় সন্তানের খোদার ক্রোড়ে স্থান পাবে, তোমাদেরকে ওই সাধু পুরুষদের উত্তরাধিকারী করা হবে, তোমাদেরকে সেই সাধু পুরুষগণের উত্তরাধিকারী করা হবে যারা তোমাদের পূর্বে গত হয়েছে এবং সর্বপ্রকার নিয়ামতের দ্বার তোমাদের জন্য উন্মুক্ত করা হবে। পুনরায় হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে তোমরা কখনো মনে করো না যে খোদা তোমাদেরকে বিনষ্ট করবেন, তোমরা খোদার হাতের বপিত একটি বীজ যা জমিতে বপন করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে এই বীজ বর্ধিত হবে, পুষ্প প্রদান করবে, প্রত্যেক দিক থেকে শাখা প্রশাখা নির্গত হবে এবং এক মহামহিরূপে পরিণত হবে। সুতরাং কল্যাণমণ্ডিত তারা যারা খোদার কথায় ইমান রাখে এবং মধ্যবর্তীকালীন বিপদাবলীর জন্য ভীত না হয়, কারণ বিপদাবলীর আগমনও আবশ্যক, যার দ্বারা খোদা তারা তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে স্বীয় বয়াতের দাবিতে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। যে ব্যক্তি কোনো বিপদের সময় পদস্খলিত হবে সে খোদার কোনো ক্ষতি করতে পারবে না, তার দুর্ভাগ্য তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেবে। তার জন্ম না হলেই ভালো ছিল, কিন্তু সেই সকল ব্যক্তি যারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করবে তাদের উপর বিপদাবলীর ভূমিকম্প আসবে, দুর্ঘটনার তুফান বইবে, বিভিন্ন জাতি তাদের প্রতি হাসি বিদ্রুপ করবে, জগৎ তাদের প্রতি ঘৃণাসূচক ব্যবহার করবে, কিন্তু পরিশেষে তারা বিজয় লাভ করবে এবং আশিসের দ্বারসমূহ তাদের জন্য উদ্ঘাটিত হবে। খোদা তাআলা আমাকে সম্বোধন করে বলেছেন যে আমি যেন নিজ জামাতকে অবহিত করি যে যারা ইমান আনে এরূপ ইমান যাতে কোন পার্থিবতার সংমিশ্রণ নেই এবং সেই ইমান যা কপটতা মিথ্যা ভেরুতা দুষ্ট নয় এবং তা আজ্ঞানুবর্তিতার কোন স্তর হতে বিবর্জিত নয়, এরূপ ব্যক্তিগণ খোদার প্রিয় ব্যক্তি। আল্লাহ তাআলা বলেন যে তাদের পদচারণাই সত্যের পদচারণা। আল্লাহ তাআলার ফজলে আজ জামাতে আহমদিয়ায় পৃথিবীর সর্বত্র ত্যাগ এবং কোরবানের মান ক্রমশ উন্নততর হচ্ছে। আল্লাহর ফজলে মসিহ মওউদের সাথে কৃত প্রদত্ত খোদার প্রতিশ্রুতিকে আমরা পুরা হতে দেখছি। কত বীরত্বের সাথে, কত ত্যাগের প্রেরণায় সমৃদ্ধ হয়ে, কত মহিমার সাথে প্রাণের কোরবানি দিচ্ছে আহমদিরা, আর্থিক কোরবানি স্বীকার করছে। মসিহ মওউদের এই যে উদ্ধৃতি, এতে কিছু সতর্কবাণীও আছে, কিছু ওয়ার্নিংও আছে, আর কিছু শুভ সংবাদও আছে, যা তিনি খেলাফত এবং জামাতের সাথে সংশ্লিষ্টদের দিয়েছেন। অতএব আমাদের প্রত্যেকের উচিত এই শুভ সংবাদ থেকে অংশ পাওয়ার জন্য, খোদার প্রতিশ্রুতি থেকে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য, খোদার মাহাত্ম্যকে যেন হৃদয়ে স্থান দেই, কার্যত যেন আমরা আল্লাহর একত্ববাদের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকি, মানব জাতির প্রতি যেন প্রকৃত সহানুভূতি রাখি, হৃদয়কে যেন আমরা হিংসা বিদ্বেষ থেকে পবিত্র রাখি, সকল পুণ্যের পথে যেন আমরা অগ্রগামী থাকি, নিজেদের ইমানের যেন আমরা হেফাজতকারী হই, কামেল আনুগত্যের দৃষ্টান্ত যেন আমরা স্থাপন করতে পারি, ইমানের ক্ষেত্রে যেন আমরা উন্নতি করতে পারি, তাহলেই খোদার পবিত্র দৃষ্টিতে আমাদের পদচারণা সত্যভিত্তিক পদচারণা হবে এবং এর কারণে আমরা কল্যাণমণ্ডিত হব। আলোসিয়ত পুস্তিকার শেষের দিকে হযরত মসিহ মওউদ ইসলাম সেই সমস্ত খোদাভীরু এবং ইমানের ক্ষেত্রে যারা উন্নতি করে, যারা সুমহান মানে অধিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করেছেন এবং সেই আর্থিক ব্যবস্থাপনার যারা অংশ হয়েছেন, যে ব্যবস্থাপনার তিনি সূচনা করেছিলেন, যার ঘোষণা তিনি করেছিলেন, তিনি বলছেন যারা নিজেদের আয় উপার্জন এবং সম্পত্তির ওসিয়ত করবে, যা কোরআন প্রচার, ধর্মীয় বই পুস্তক এবং জামাতের মোবাল্লেকদের জন্য খরচ হবে, তিনি বলেন যে এই সম্পদ থেকে সমস্ত ব্যয় ছাড়া হয়ে এতিম মেসকিন এবং নতুন মুসলমানদের এতে অংশ থাকবে, যাদের জীবিকার কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেই কিন্তু তারা আহমদিয়াত গ্রহণ করেছেন। তিনি বলেন যে আমার দৃঢ় বিশ্বাস যে এই সম্পদ অবশ্যই আসবে এবং এই কাজের সূচনা হবে, কারণ এটি সেই খোদার প্রতিশ্রুতি যিনি আকাশ এবং পৃথিবীর সর্বাধিপতি। যারা এই নিজাম ওসিয়তের ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত হবে, ধর্ম এবং সৃষ্টির জন্য আর্থিক সাহায্য দেবে, তিনি তাদের জন্য দোয়া করেছেন। তিনি বলেন যে হে আমার সর্বশক্তিমান খোদা, হে ক্ষমাশীল এবং দয়ালু খোদা, তুমি ওসিয়তকারী যারা এই বেশ কবরস্থ হবে তাদের জন্য, তাদের কথা বলছেন মুসলিম ইসলাম। তিনি বলেন হে ক্ষমাশীল এবং দয়ালু খোদা, তুমি শুধু তাদেরকে স্থানে স্থান দাও যারা তোমার প্রেরিত ব্যক্তির উপর প্রকৃত ইমান রাখে, কোন কপটতা, স্বার্থপরতা এবং কুধারণা যাদের হৃদয়ে নেই, আর যেভাবে এতায়াত করা উচিত সেভাবে যারা এতায়াত করে তাদেরকে এখানে স্থান দাও। অতএব যারা ওসিয়ত করেছেন তাদের ইমান, তাদের আনুগত্য এবং তাদের কোরবানি এবং ত্যাগের মান উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া উচিত, তারা এক অঙ্গীকার করেছে। ওসিয়তের পর তাকওয়ার ক্ষেত্রে উন্নতির চেষ্টা পূর্বের তুলনায় বেশি হওয়া উচিত, খেলাফতের প্রতি বিশ্বস্ততার সম্পর্ক পূর্বের তুলনায় দৃঢ় হওয়া উচিত। আল্লাহ তাআলা প্রত্যেক আহমদিকে এক্ষেত্রে উন্নতি করার তৌফিক দিন। খেলাফত ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট ঐশী প্রতিশ্রুতি থেকে যেন সবাই কল্যাণমণ্ডিত হতে পারে, যেন এই ঐশী নিজাম চিরস্থায়ী হয় এবং আমরা যেন এর কল্যাণে কল্যাণমণ্ডিত হতে পারি।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَدُعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ